বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 14 এপ্রিল, 1 বৈশাখ এবং ফার্সি 25 ফারবার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের সাইবার হামলার ব্যাপারে IAEA এর রহস্যজনক নিরাপত্তা সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে লকডাউনের কারণে ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসায়িক বিপর্যয় প্রসঙ্গে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে পবিত্র রমজান উপলক্ষে আমাদের প্রাত্যহিক আয়োজন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে কোরআনের আলো শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে ইসরায়েলের উপস্থিতির ব্যাপারে বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রাথমিক জবাব, বললেন প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে সর্বাত্মক লকডাউন, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে বসেছে চেকপোস্ট। ভারতে একদিনে করোনায় 1000-এরও বেশি মানুষের মৃত্যু, পশ্চিমবঙ্গে NRC করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। এবং ইরাকে গোলাগুলিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন গুপ্তচর হতাহত, ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে পর্যবেক্ষকদের অভিমত। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকের সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা ও উস্কানি সৃষ্টির একটি বড় উপাদান হল ইহুদিবাদী ইসরায়েল। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বিস্তারের চেষ্টা চলছে। নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যকার সহযোগিতার কোন নির্দিষ্ট সীমা থাকবে না বলে মন্তব্য করেন ল্যাভরোভ। পরমাণু সমঝোতায় আমেরিকার ফেরা প্রসঙ্গে সের্গে ল্যাভরোভ বলেন, চলমান সংকটের একমাত্র সমাধান হচ্ছে নিঃশর্ত ও পুরোপুরিভাবে ওয়াশিংটনের ফিরে আসা। এদিকে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের শয়তানির জবাবে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়েছে। তিনি আরও বলেন, ইরানি জাতির বিরুদ্ধে ইসরায়েল অপরাধ করলে তার হাত কেটে দেওয়া হবে। রুহানি বলেন, আজ থেকে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়েছে, এটা তাদের শয়তানির বিরুদ্ধে প্রাথমিক জবাব। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন। রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তা থামিয়ে দেওয়া হবে, এই জুলুমেরও ইতি ঘটানো হবে। তিনি আরও বলেন, ইরান ন্যায় যুক্তির কথা বলে, এ কারণে শত্রুদেরকে আলোচনায় কোণঠাসা করার সক্ষমতা তেহরানের রয়েছে। পরমাণু সমঝোতার সইয়ের আলোচনায় ইরান নিজের এই সক্ষমতা দেখিয়েছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের নাতানজ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা চালানো হয়েছে তার জবাব দিতে ওই স্থাপনায় শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় নতুন সেন্ট্রিফিউজের দুটি সাইকেলে এই তৎপরতা চালানো হবে। গরিবাবাদি মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, মঙ্গলবার বিকেলে আইএইএকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে নয়া আইআর ৪ ও আইআর ৬ সেন্ট্রিফিউজের দুটি সাইকেলে শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। তিনি বলেন, এরই মধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ নাগাদ ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখান থেকে বের করা যাবে বলে আশা করা হচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তা চালিয়ে নিতে তেহরান ৪টি শর্ত দিয়েছে। ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী কূটনীতিকদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এই খবর দিয়েছে। ইরানের প্রথম শর্ত হচ্ছে দেশটির উপর থেকে আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে স্টেপ বাই স্টেপ বা পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরান মানবে না, এক স্টেপে একসঙ্গে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ভিয়েনা আলোচনার জন্য ইরানের তিন নম্বর শর্ত হচ্ছে আলোচনার নামে সময় ক্ষেপণ মেনে নেওয়া হবে না, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলেও দ্রুততার সঙ্গে করতে হবে, আর যদি তা করা না হয় তাহলেও অনতিবিলম্বে আলোচনার ইতি টানতে হবে। ইরানের চার নম্বর শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তার কার্যকারিতা দেখার জন্য ইরানকে সময় দিতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন শুরুর দিনে পহেলা বৈশাখে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ শুরুর পর এটি মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১৮৫ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪৮২৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০.৮৯%। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬৮ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম মন্তব্য করেছেন, কিছু কিছু গণমাধ্যমের সমালোচনা চিকিৎসক নার্সরা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সর্বাত্মক লকডাউন কার্যকর হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বুধবার ভোর থেকে বাংলাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউন বাস্তবায়ন করার জন্য সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। জরুরি সেবার সাথে যুক্ত পেশার মানুষদেরকে চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অনেক রাস্তাতে ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার কোনো যানবাহন যেতে পারছে না। এদিকে ঢাকায় প্রবেশ মুখগুলোতে আজ সকাল ৬টার পর থেকেই আটকা পড়ে যায় শত শত গাড়ি। এসব গাড়ির মধ্যে রয়েছে ট্রাক, লরি, জরুরি ঔষধ সরবরাহের গাড়ি এবং ব্যক্তিগত প্রাইভেট কার। তবে পুলিশ বলছে, প্রত্যেক গাড়ির চালককে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করার পরই ছাড়া হচ্ছে। গাড়ির চাপ রয়েছে প্রচুর, তাই গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এদিকে ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্টদের দাবির মুখে মধ্যপ্রাচ্যের ৪টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং সিঙ্গাপুরগামীদের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। এদিকে করোনা ভাইরাস মহামারীজনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৮ সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একদিনে 1,84,000-এরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে, মারা গেছেন 1,000-এরও বেশি করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টার মধ্যে দেশে 1,84,372 জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যা নিরিখে এ পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা। একই সময়ের মধ্যে 1,027 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথ করোনা সংক্রমিত হয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিত্যনাথ এক টুইট বার্তায় বলেন, প্রাথমিক লক্ষণ দেখার পরে আমি কোভিড পরীক্ষা করিয়েছি এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, আগে বিজেপিকে এনআরসি এনপিআর করুন, ওদের আগে তাড়ান, তাহলে সব মানুষ থাকবে। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বুধবার জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এনআরসি এনপিআর বিল এখনো কেন্দ্রীয় সরকার রেখে দিয়েছে, প্রত্যাহার করেনি। আমি একমাত্র এখানে এনপিআর করতে দিইনি এবং দেবও না। এত মিথ্যে কথা বলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ, এক এক জায়গায় এক এক রকম বক্তব্য রাখে। কোথায় ছিলে এতদিন তোমরা? আবার কোভিড লাগিয়ে দিয়ে পালিয়েছ। সব ভালো করে দিয়েছিলাম আমরা, সবাইকে যদি সময় মতো ইঞ্জেকশন দিয়ে দিত, নতুন করে কোভিড-19 আর হতো না। আপনারা জানেন, এরা বাইরে থেকে দুনিয়ার লোক নিয়ে এসেছে, নির্বাচনে প্রচারের নামে সব বহিরাগত গুন্ডাদের নিয়ে এসেছে, আর আমাদের এখানে সমস্ত রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। এখন বলছে ভোট দাও।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, গোলাগুলিতে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত অথবা আহত হয়েছে। এই ঘটনাকে ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবেরিন বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে মোসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা গতকাল শেষ বেলায় হামলা চালায় এবং এতে মোসাদের কয়েকজন সদস্য হতাহত হয়। তবে ইরাকের কোন সংগঠন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। ইরাকি গণমাধ্যম বলছে, গোলাগুলিতে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে। তবে ইরাকের উত্তরাঞ্চলের ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছে ও সম্পদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 11 সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই এই সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়েছিল। এই ঘটনাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে সন্ত্রাস বিরোধী কথিত যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক হামলা চালায় আমেরিকা। যুক্তরাষ্ট্রে ওই দিনের ঘটনা 9/11 নামে পরিচিত। এই ঘটনার 20 বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ভাবছে আমেরিকা। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা ইতিমধ্যে কমিয়ে আনা হয়েছে। 2,500-এরও বেশি মার্কিন সেনা এখনও আফগানিস্তানে রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের নাথানজ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা হয়েছে তার পিছনে ইসরায়েলের হাত থাকার প্রমাণ মিলেছে। এদিকে ইসরায়েলের এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে আইএইএ। এ সম্পর্কে বিস্তারিত সংবাদ ভাষ্য শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইরানের নাথানজ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা চালানো হয়েছে তার পেছনে ইসরায়েলের হাত থাকার প্রমাণ মিলেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসা উচিত। ইরানের যেসব গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আইএইএর নজরদারি রয়েছে, নাথানস তার মধ্যে অন্যতম। ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণেই নাথানস পরমাণু কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট দেখা দিয়েছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের সাংবাদিক রনিন বার্গম্যান এক প্রতিবেদনে লিখেছেন, যদিও নতুন কোনো বিষয়ে যৌথভাবে কোনো চুক্তিতে উপনীত হওয়া যায়, তবুও ইসরায়েলের গোপন যুদ্ধ কিংবা ষড়যন্ত্র থেমে থাকে না। ইরানের ব্যাপারেও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কেননা পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক সমঝোতা হলেও ইসরায়েল ইরানের বিরুদ্ধে গোপন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি লক্ষ্যে পৌঁছতে না পারে। নাথানজ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ব্যাপারে ইসরায়েলের আগের হুমকির কথা উল্লেখ করে বলেছেন, সাম্প্রতিক হামলায় পরমাণু রেডিও অ্যাক্টিভ ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা ছিল। তিনি একে পরমাণু সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। বিশ্বে পরমাণু বিষয়ে গবেষণাকারী দেশগুলোর মধ্যে অন্যতম ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এ অঞ্চলের একমাত্র পরমাণু অস্ত্রধর দখলদার ইসরায়েল সবসময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি গত রবিবার নাথানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলের নাশকতামূলক হামলার কথা উল্লেখ করে পরমাণু সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইএইএ সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। যাই হোক, ইসরায়েল ফের ইরানের নাথানজ পরমাণু কেন্দ্রে সাইবার হামলা চালানোয় যে বিস্ফোরণ ঘটেছে তাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। এ অবস্থায় বারবার ইসরায়েলের এত বড় অন্যায়ের বিরুদ্ধে আইএইএ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটাই বড় প্রশ্ন। অথচ এ সংস্থা ভালো করেই জানে ইসরায়েলের নাশকতামূলক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আইএইএ প্রধান নিজেকে ও এ সংস্থাকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করলেও বাস্তবে তারা ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ, আর সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। বাংলাদেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত বছরের মতো এবারও দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত বছরের মতো এবারও বৈশাখী এবং ঈদ মৌসুমে ব্যবসায়িক বিপর্যয়ের মুখে পড়েছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি। বৈশাখের আগে কয়েকদিন মার্কেট খোলা থাকলেও আশানুরূপ বিক্রি হয়নি। এদিকে সামনে ঈদ, এই ঈদকে কেন্দ্র করেই ফ্যাশন খাতের সারা বছরের আয় ব্যয়ের একটি বড় অংশ আবর্তিত হয়ে থাকে। কিন্তু লকডাউন পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন ঈদ মৌসুমেও বড় ক্ষতির আশঙ্কা করছেন দেশীয় ফ্যাশন হাউস মালিকেরা। এ প্রসঙ্গে ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান রেডিও তেহরানকে জানান, তাদের অবস্থা খুবই খারাপ, অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হবে।
পোশাক ব্যবসায়ীদের ব্যবসা, জামা কাপড় যারা বিক্রি করে, তো এবারও ঈদও গেল বৈশাখও গেল, খুবই খারাপ সময় চলছে আর কি। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে, মানে ব্যাপার হচ্ছে যে আমি তদন্ত বিশেষ করে শ্রমিক যারা আছে স্টাফ এবং ওই সাপ্লাই চেইন পুরোটাই একটা ক্ষতিগ্রস্ত থাকার জায়গায় যাচ্ছে আর কি। আর সব মিলিয়ে ওই টিকে থাকাই মুশকিল হবে, আগামী দিনে নতুন করে ভাবতে হবে এবং আমার মনে হয় যে নতুন করে শুরু করতে হবে সবাইকে।
শিল্প উদ্যোক্তা ও ফ্যাশন হাউস কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান বলেছেন, নববর্ষ ও ঈদ উপলক্ষে আমাদের ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও এবারও আমরা কোভিডের কারণে বিপাকে পড়েছি। লকডাউনের কারণে বৈশাখের বেচাকেনা সেভাবে হয়নি, উপরন্তু ঈদের বেচা বিক্রি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। যদিও অনলাইনে কিছু বিক্রি বেড়েছে কিন্তু সার্বিক চিত্র আশাব্যঞ্জক নয়। এই অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক চাপ মোকাবেলা করা উদ্যোক্তাদের জন্য অসহনীয় হয়ে পড়বে। উল্লেখ্য, করোনাকালে ই কমার্সের সুযোগ নিয়ে ব্যবসা করছেন প্রায় 4.5 লাখ অনলাইন ভিত্তিক উদ্যোক্তা। গত বছর যখন সবকিছু বন্ধ এবং ব্যবসায়ীরা বিপর্যস্ত, সে সময় অনেক ফ্যাশন উদ্যোক্তা ফেসবুক পেজের মাধ্যমে যথেষ্ট সাড়া পেয়েছিলেন। এবারের বৈশাখ ও ঈদকে সামনে রেখে উদ্যোক্তাদের অবস্থা সম্পর্কে ওয়েমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা বলেছেন, গত বছর তো হঠাৎ করেই আমরা করোনার কবলে পড়েছিলাম, তারপরও সাফল্যের দৃষ্টান্ত রেখেছিলেন আমাদের উদ্যোক্তারা। এবার যেহেতু আমরা আগেই জেনে গেছি তাই প্রস্তুতিও সেভাবে নিয়েছি। আমাদের জানা মতে বৈশাখে উদ্যোক্তারা মোটামুটি ভালোই সাড়া পেয়েছেন, ঈদে আরও ভালো সাড়া পাবেন বলে আশা রাখি। এরই মধ্যে সরকার মহিলা উদ্যোক্তাদের 100 জনকে জয়িতা ফাউন্ডেশনের সহায়তায় খুব স্বল্প সুদে 25 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী উই ডেলিভারি সিস্টেমও ঘোষণা করেছে। উদ্যোক্তারা এই সুযোগ নিয়ে বিদেশে এবং দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের পণ্য সরবরাহ করতে পারবেন।
এখন রয়েছে রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের বসন্ত রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খোদাই রহমত বরকত ও মাগফিরাতের অশেষ ফলগোধারায় অবগাহনের মাস পবিত্র রমজান। খোদাই নূরের দরিয়ায় স্নান করার এই মাস শুরু হওয়া উপলক্ষে মহান আল্লাহকে জানাচ্ছি অশেষ শুকরিয়া ও বিশ্বের সব মুসলমানদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমাদের জীবনে আবারও এমন একটি মাস উপহার দেয়াই রহমান রহিম আল্লাহর অশেষ প্রশংসা জ্ঞাপন করছি। আত্মশুদ্ধি, আত্মসংশোধন ও আত্ম উন্নয়ন এবং ত্যাগ তিতিক্ষার মহিমায় ভাস্বর পবিত্র এই মাসে আমরা সবাই মহান আল্লাহর বিশেষ মেহমান। আধ্যাত্মিক অজস্র খাদ্যের এই নূরানি ভোজ সভার নানা কল্যাণ তুলে ধরে মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক ও সর্বোত্তম আদর্শ এবং বিশ্বজগতের খোদাই রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
হে মানুষ, নিঃসন্দেহে তোমাদের সামনে রয়েছে আল্লাহর বরকতপূর্ণ মাস। এই মাস
বরকত, রহমত বা অনুগ্রহ ও ক্ষমার মাস। এ মাস মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর ঘণ্টাগুলো শ্রেষ্ঠ ঘণ্টা। এ মাস এমন এক মাস যে মাসে তোমরা আমন্ত্রিত হয়েছ আল্লাহর মেহমান হতে, তথা রোজা রাখতে ও প্রার্থনা করতে। তিনি তোমাদেরকে এ মাসের ভেতরে সম্মানিত করেছেন। এ মাসে তোমাদের প্রতিটি নিঃশ্বাস মহান আল্লাহর গুণগান বা প্রশংসা বা জিকিরের সওয়াবের সমতুল্য। এ মাসে তোমাদের ঘুম প্রার্থনার সমতুল্য। এ মাসে তোমাদের সৎকাজ এবং প্রার্থনা বা দোয়াগুলো কবুল করা হবে, তাই মহান আল্লাহর কাছে আন্তরিক ও পাপ আর কলুষতা হতে মুক্ত পবিত্র চিত্তে প্রার্থনা করো যে তিনি যেন তোমাদেরকে রোজা রাখার এবং কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। নিঃসন্দেহে সে ব্যক্তি প্রকৃতই দুর্ভাগা বা হতভাগ্য যে রমজান মাস পেয়েও মহান আল্লাহর ক্ষমা হতে বঞ্চিত হয়। এ মাসে ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে কিয়ামত বা শেষ বিচার দিবসের ক্ষুধা ও তৃষ্ণার কথা স্মরণ করো, অভাবগ্রস্ত ও দরিদ্রদেরকে সাহায্য করো ও সাদকা দাও।
মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল খোদাই আতিথ্যের মাসের তথা রমজানের রোজার গুরুত্ব প্রসঙ্গে আরও বলেছেন, রমজান মাসে বয়স্ক ও বৃদ্ধদেরকে সম্মান করো এবং শিশু ও ছোটদেরকে আদর করো। রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করো। তোমাদের জিহ্বাকে অন্যায্য বা অনুপযোগী কথা বলা থেকে সংযত রাখো। নিষিদ্ধ বা হারাম দৃশ্য দেখা থেকে চোখকে আবৃত রাখো। যেসব কথা শোনা ঠিক নয় সেসব শোনা থেকে কানকে নিবৃত রাখো। এতিমদেরকে দয়া করো, যাতে তোমার সন্তানরা যদি এতিম হয় তাহলে তারাও যেন দয়া পায়। গোনাহের জন্য অনুতপ্ত হও ও তওবা করো এবং নামাজের সময় মোনাজাতের জন্য হাত উপরে তোলো, কারণ নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় মহান আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এ সময় কেউ তার কাছে কিছু চাইলে তিনি তা দান করেন, কেউ তাকে ডাকলে তিনি জবাব দেন, কেউ কাকুতি মিনতি করলে তার কাকুতি মিনতি তিনি গ্রহণ করেন।
খুতবায়ে শাবানিয়া নামে খ্যাত ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের বিবেককে নিজ কামনা বাসনার দাসে পরিণত করেছ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একে মুক্ত করো। তোমাদের পিঠ গুনার ভারে ভারাক্রান্ত হয়ে আছে, তাই সিজদাগুলোকে দীর্ঘায়িত করে পিঠকে হালকা করো। জেনে রাখো, মহান আল্লাহ নিজ সম্মানের শপথ করে বলেছেন, রমজান মাসে নামাজ আদায়কারী ও সিজদাকারীদেরকে শাস্তি বা আজাব দেবেন না এবং কেয়ামতের দিন তাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব উপদেশ মেনে চলার তৌফিক দান করুন।
রমজানের রমজ শব্দটির অর্থ হল দহন। মানব জীবনে অনিয়ন্ত্রিত যৌনাচার, বদমেজাজ, পেটুকতা, হিংসা, লোভ, কার্পণ্য ও অলসতার মতো কুপ্রবৃত্তিগুলোর বিনাশ বা দহন জরুরি। রোজা বা সওমের অর্থ হল সব কদাচার থেকে বিরত থাকার সংযম সাধনা। পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজা সম্পর্কে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা খোদাভীতি বা তাকওয়া অর্জন করতে পারো। শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ পয়লা রমজানের দোয়া।
হে আল্লাহ, আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করো, আমার নামাজকে কবুল করো প্রকৃত নামাজিদের নামাজ হিসেবে, আমাকে জাগিয়ে তোলো গাফলতির ঘুম থেকে। হে জগৎসমূহের প্রতিপালক, এ দিনে আমার সব গুনাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।
আল্লাহুম্মা জাআল
অনুষ্ঠানের পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশ নিয়ে অমিত শাহের জ্ঞান সীমিত, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথম আলো। করোনা, আজ থেকে কঠোর বিধিনিষেধ ইত্তেফাক। রমজানের স্বাস্থ্যবিধি মেনে ইবাদত বন্দেগি করুন, রাষ্ট্রপতি। কালের কণ্ঠ। উৎসববিহীন পহেলা বৈশাখ আজ, যুগান্তর। এত মানুষ মুভমেন্ট পাস দিয়ে কি করবে মানব জমিন। বাসাতেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা সমকাল। হুইপ পুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অবহেলাই কাল হচ্ছে, করোনা বিদায় নিতে ঢের দেরি, নতুন করে সতর্ক করল হু প্রধান, সংবাদ প্রতিদিন। আমি স্ট্রিট ফাইটার, বিচারের ভার বাংলার জনগণের উপরে ছাড়লেন মমতা। আজকাল রুজির আকাল বাংলা থেকে হরিয়ানায়, গণশক্তি। শ্মশানেও জায়গা হচ্ছে না, হুশ নেই মোদির, দেশের কথা। অপেক্ষায় শীতলকুচি, এ শিরোনামটি পূবের কলমের। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, করোনা দল চেনে না, সবাই স্বীকার হতে পারেন, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখবেন?
আপনাকে ধন্যবাদ। ভয়াবহ করোনা ভাইরাসের ছবলে সারা বিশ্ব যখন বিপর্যস্ত, ভীত সন্ত্রস্ত এবং জনজীবন মারাত্মকভাবে হুমকির মুখে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে তার এই বক্তব্য খানিকটা বোধোদয়, অর্থাৎ তিনি উপলব্ধি করেছেন, অনুধাবন করেছেন যে করোনা ভাইরাস কাউকে ছাড় দেবে না। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বা ইসলামী ঐক্য জোট বা অন্য কোনো দল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো চেনে না, দল চেনে না, সম্প্রদায় চেনে না, ভালো চেনে না, মন্দ চেনে না। যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারে এবং তার জীবন বিপন্ন হতে পারে, এই বোধোদয়টুকু ভালো। কিন্তু বাস্তবতা যেটা, আমি মনে করি যে এই বোধোদয়ের পরে বাংলাদেশে করোনা ভাইরাসের মোকাবেলা থেকে শুরু করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশটাকে গঠন করার জন্য, দেশটার সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সমস্ত দলমত মিলে, কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করা উচিত ছিল। কিন্তু আমাদের রাজনীতি সেই পথে এগোয়নি, সেই পথে নেই, এবং এই রাজনীতি যে এরকম ঐক্যের পথে এগিয়ে যায়নি তার মূল কারণ হচ্ছে এই রাজনীতিবিদরা। অর্থাৎ রাজনীতিবিদরা রাজনীতিটাকে ঐক্যের পথে এগিয়ে নেননি বলেই আজকে এত বিভেদ, বিতর্ক, এবং আমরা অনেকটা পিছিয়ে পড়েছি মূলত এই অনৈক্যের কারণে। তবে কথা ঠিক যে করোনা দল চেনে না বলে তিনি যে কথা বলেছেন তার মানে আপাতত এই নয় যে তিনি বা তার দল বাংলাদেশের বিরোধী দলগুলোর সাথে মিলেমিশে এখন থেকে কাজ করবেন।
আজ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে বলে ঘোষণা দিয়েছে। ইরানের এই ঘোষণার প্রকৃত তাৎপর্যটা কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ 14 এপ্রিল থেকে বলেছে যে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করলে কার কি হবে, এবং এই বক্তব্যের বা এই পদক্ষেপের গুরুত্ব কি, মূল্য কি, তাৎপর্য? এই বক্তব্যের গুরুত্ব ও তাৎপর্য এই যে 20 মাত্রা ইউরেনিয়াম যখন সমৃদ্ধকরণ করছে ইরান, তখন সারা বিশ্বের মাথা খারাপ হয়ে গেছে। যারা ইরানের উন্নতি চায় না, ইরানের পরমাণু কর্মসূচি চলুক চায় না, তারা এই অভিযোগ তুলেছিল খুব জোরে সোরে যে ইরান পরমাণু বোমা বানাতে চলেছে। তা আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারেন যে যখন 20 মাত্রা থেকে 60 মাত্রা উন্নতি করছে এবং 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, তখন ইরানের পরমাণু কর্মসূচি কত আপার লেভেলে আছে তা বোঝা যায়, যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3-5 ভেতরে রাখতে চায়, সেখানে ইরান 60 মাত্রায় চলে যাচ্ছে। তার মানে পুরো বিশ্বের সামনে একটা বিরাট বড় রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান, এবং ইরানের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখন তাদের সামনে শুধুমাত্র কূটনৈতিক পথ খোলা থাকবে, যে ইরানের সাথে তারা আলোচনায় আসবে এবং ইরানের সাথে একটা আপোষ মীমাংসা করতে বা সমাধানে আসতে বাধ্য হবে। এই যে ইরান যে দাবি জানিয়েছে যে পরমাণু সমঝোতা হয়েছে, সেই পরমাণু সমঝোতা ইরান মেনে চলবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, যদি কি না আমেরিকা এবং অন্য সমস্ত পক্ষ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেয় এবং তারা পরিপূর্ণভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আমি স্ট্রিট ফাইটার, বিচারের ভার বাংলার জনগণের উপরে ছাড়লেন মমতা। আসকালারের শিরোনামের খবরে লেখা হয়েছে, 24 ঘন্টা আপাতভাবে ছিলেন ক্রিয়াহীন, কারণ নিষেধাজ্ঞা চলছিল, তাই নির্বাচনী প্রচার করতে পারেননি, কিন্তু কমিশনের নির্ধারিত 24 ঘন্টা পেরোতেই 1 মিনিটও সময় নষ্ট করেননি। গতকাল সন্ধেবেলায় পরপর 2টি নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেসব সভায় তিনি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, আমার প্রচারে নিষেধাজ্ঞা আর বিজেপি নেতারা রোজ এসে প্রচার করে যাচ্ছে, এর বিচারের ভার আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, তোমাদের টাকা আছে, দালাল আছে, তা সত্ত্বেও তোমরা হারবে, কেন জানো? কারণ আমি স্ট্রিট ফাইটার, আমি বরাবর লড়াইয়ে থাকি, আমাকে আঘাত করে লাভ নেই, আমি প্রত্যাঘাত করি। বাংলাকে ভাগ করছে বিজেপি, বাঁচাতেই এসেছি, উত্তরবঙ্গে দাঁড়িয়ে দাবি রাহুল গান্ধীর, আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে। ধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সভা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী সমর্থনে সভা করার কটাক্ষ করে মোদি সরকারকে বললেন, বিজেপি আসলে বাংলাকে ভাগ করতে চাইছে, আমি বাংলাকে বাঁচাতেই এসেছি। প্রথম 4 দফায় কত আসন জিততে পারে বিজেপি, কি বলছে দলের অন্দরের সমীক্ষা, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। 4th দফার ভোট শেষ, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে এখনও পর্যন্ত 135টি আসনের নির্বাচন হয়েছে, আর সেই ভোটের পর সম্ভাব্য ফল কি হতে পারে তা নিয়ে জমা পড়া বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট নিয়ে রাজ্য বিজেপি দপ্তরে চলছে অঙ্ক কষা। কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের একাংশ আপাতত সেই হিসাব কষতেই ব্যস্ত। রাজ্য বিজেপির সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম 4 দফার যে 135টি আসনে ভোট হয়েছে, আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে 90-100টি আসন আমরা পাব। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা সূরা জুখরুফের 85-89 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সুরার 85 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون
আর তিনি বরকতময়, যার কর্তৃত্বে রয়েছে আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছু। আর কিয়ামতের জ্ঞান কেবল তারই আছে এবং তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।
গত আসরে আমরা বলেছিলাম, আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন বলে এবাদতে তার সমকক্ষ কেউ হতে পারে না। এরপর এই আয়াতে বলা হচ্ছে, আল্লাহর এই ইবাদতের কারণ হচ্ছে গোটা বিশ্বজগৎ তাঁর একচ্ছত্র নিয়ন্ত্রণে রয়েছে। আসমানসমূহ ও জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছু তাঁর আদেশ মেনে চলে এবং তিনি ছাড়া বিশ্বজগতের উপর আর কারো কর্তৃত্ব নেই। সৃষ্টিজগতের প্রতিটি বস্তু ও এগুলো পরিচালনার নিয়মকানুন তিনি সৃষ্টি করেছেন।
শুধুমাত্র এই পার্থিব জগৎ নয়, সে সঙ্গে কিয়ামত দিবসের মালিকও আল্লাহ তাআলা। কিয়ামত কবে সংঘটিত হবে তার দিনক্ষণ একমাত্র তিনিই জানেন। এ আয়াতে আরো বলা হচ্ছে, মৃত্যুর পর তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে এবং তার হাতেই তোমাদের ভাগ্য নির্ভর করছে। কাজেই তোমাদের যে কেউ দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইবে তাকে আল্লাহর দেখিয়ে দেয়া পথ অনুসরণ করতে হবে। যেসব কাজ করলে তিনি সন্তুষ্ট হন তা করতে হবে এবং যেসব কাজে তিনি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হন সেসব পরিহার করতে হবে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, এক, বিশ্বজগতের শুরু ও সমাপ্তিতে এবং কিয়ামতের দিবসে আমাদের ভাগ্য আল্লাহ তালার নিয়ন্ত্রণে রয়েছে। দুই, কিয়ামত দিবসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। এবারে সূরা জুখরুফের 86 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব, দেখা যাক এই আয়াতে কি বলা হয়েছে।
ওয়ালা ইয়ামলিকু আল্লাযীনা ইয়াদউনা মিন দূনিহি আশ-শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন।
আর তিনি ছাড়া আমাদেরকে তারা আহ্বান করে ও উপাসনা করে, শাফাআত বা সুপারিশ করার কোন অধিকার তাদের নেই, তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয়।
মুশরিকদের শিরক করার অন্যতম কারণ হল তারা ধারণা করে এমন কিছু বস্তু বা মানুষ আছে যারা দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে তাদের জন্য সাফায়াত বা সুপারিশ করার ক্ষমতা রাখে এবং তারা তাদের জন্য আল্লাহর রহমত এনে দিতে পারে। এ কারণে তারা সেসব বস্তু বা ব্যক্তির কাছে ধর্ণা দেয় এবং তাদের ইবাদত করে। এই আয়াতে বলা হচ্ছে, আল্লাহর দরবারে সাফায়াতের ব্যবস্থা থাকবে, তবে তোমরা যাদের কথা ধারণা করছ তাদের সাফায়াত করার কোনো ক্ষমতা থাকবে না। কিয়ামতের সেই কঠিন দিনে একমাত্র আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন তাকে সাফায়াতের ক্ষমতা প্রদান করবেন।
যারা আল্লাহ তাআলার একত্ববাদ মেনে নিয়েছেন তারা সত্যের সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করেছেন এবং তারা শুধুমাত্র সেই পথে চলেন যে পথ মহান আল্লাহ মানবজাতির সৌভাগ্য অর্জনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এ ধরনের উন্নত গুণাবলী সম্পন্ন মানুষেরা সাফাআতকারী হওয়ার যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তারা এটাও জানেন কাদের জন্য তাদেরকে সাফাআত করার অনুমতি দেয়া হবে। তারা আল্লাহ তাআলার ইচ্ছাই তাদের জন্য সাফাআত করবেন যারা সাফাআত পাওয়ার উপযুক্ত।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, তওবার মাধ্যমে যেমন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা যায় তেমনি প্রত্যাবর্তনের আরেকটি পথ হচ্ছে সাফায়াত। অবশ্য এটি হতে হবে আল্লাহর বিশেষ বান্দা বা ওলিদের মাধ্যমে। দুই, যারা আল্লাহর পথে চলেন তাদের উচিত অন্যদেরকেও একই পথে চলতে সাহায্য করা এবং এই পথে নিয়ে আসা, আর এটিই হচ্ছে প্রকৃত সাফায়াত।
Allahumma salli ala Muhammadin wa ali Muhammad Allahumma salli ala Muhammadin wa ali Muhammad
Ebar sura Zukhruf er 87 number ayater tilawat o tarjuma shona jay
وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ
আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। অতঃপর তারা কিভাবে পথভ্রষ্টতার দিকে ফিরে যাচ্ছে।
এই আয়াতে একটি প্রশ্নের মাধ্যমে মুশরিকদেরকে ভৎসনা করা হচ্ছে। বলা হচ্ছে, তোমরা আল্লাহকে তোমাদের নিজেদের ও বিশ্বজগতের সৃষ্টিকর্তা বলে স্বীকার করা সত্ত্বেও কিভাবে গয়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাও এবং তাদের উপাসনা করো। অথচ উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র তিনি, যিনি গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং তা স্পষ্টভাবে পরিচালনা করেছেন। তোমরা এ কেমন পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছ? বিশেষত্বহীন কিছু মানুষ ও বস্তুর সামনে নিজেদের মাথা নত করে দিচ্ছে এবং ভাবছ এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মুশরিকরা পর্যন্ত সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানে, কিন্তু তাদের মূল সমস্যা তারা ইবাদত করে অন্য কিছুর এবং বিশ্বজগৎ পরিচালনায় আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানায়। দুই, সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলার। এ তিনটির কোনো একটিতেও তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এবার এই সূরার 88 ও 89 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন্নাহাউলাই কওমুন লা ইউমিনুন ফাসফাহ আনহুম ওয়া কুল সালাম ফাসাউফা ইয়ালামুন।
আর আমার রাসূলের বক্তব্য হচ্ছে এই, হে আমার রব, এই সম্প্রদায় তো ঈমান আনবে না, কাজে আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং বলুন সালাম, অতঃপর তারা শিগগিরই জানতে পারবে।
এই দুই আয়াতে তৌহিদ ও শিরক সংক্রান্ত আলোচনার উপসংহারে বলা হচ্ছে, মুশরিকদেরকে তৌহিদের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দিন রাত পরিশ্রম করার পরও কিছু মানুষ ঈমান আনেনি এবং তাদের মধ্যে ইমানের দিকে প্রত্যাবর্তনের কোনো লক্ষণও দেখা যায়নি। তারা সত্য পথ সঠিকভাবে উপলব্ধি করা সত্ত্বেও অহংকার ও বিদ্বেষ বশত তা গ্রহণ করতে নারাজ।
এ কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, যখন তাদের কানে সত্যের দাওয়াত পৌঁছে দেয়া হয়ে গেছে, তখন আর আপনার কোনো দায়িত্ব নেই। এখন আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দিন, কারণ তাদেরকে পীড়াপিড়ি করলে তারা ভাববে তাদের ঈমান আনার উপর আপনার কোনো স্বার্থ জড়িয়ে আছে অথবা আপনি তাদেরকে ঈমান আনতে বাধ্য করতে চান।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, ধর্মীয় নেতা ও দাওয়াতের কাজে জড়িতরা যেন কখনোই এ আশা না করেন যে তাদের আহ্বান শুনে সবাই ঈমানের পথে ছুটে আসবে এবং সত্য গ্রহণ করবে। দুই, সত্যের দাওয়াত তুলে ধরার পর কাউকে বাধ্য করা বা অনুনয় বিনয় করার দরকার নেই, বরং তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী সত্য গ্রহণ বা বর্জন করার স্বাধীনতা দিতে হবে, যাতে তারা স্বাধীনভাবে যে কোনো একটি পথ বেছে নিতে পারে। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
اللهم صل على محمد وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবার সংক্ষিপ্ত সংবাদ। পারস্য উপসাগরে ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রাথমিক জবাব, বললেন প্রেসিডেন্ট রোহানি।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে সর্বাত্মক লকডাউন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে বসেছে চেকপোস্ট। ভারতে একদিনে করোনায় 1,000-এর বেশি মানুষের মৃত্যু। পশ্চিমবঙ্গে NRC করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। এবং ইরাকে গোলাগুলিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন গুপ্তচর হতাহত। ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে পর্যবেক্ষকদের অভিমত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.